exclusively on FusionBD.com.
Episode 89.2 FM. Shuru hoye geche kuasha brought to you by Igloo Ice Cream, a world of great taste. Ar shonge achi ami Aji Sharmi. Ar ajke amader kuashar ayojon ektu bhinno. Agamikal, orthat ektu pore agamikal hoye jacche. Agamikal 22 shravan bishwokobi Rabindranath Thakurer 78tom proyan divosh. Shekhate shoron rekhei ba shekhate mone korei amra chesta korechi ebar kuasha ektu notunotto ante, notunotto na, but ektu byatikrom ei episode e shudhu. অর্থাৎ আজকে আপনারা কুয়াশা এক্স ফাইল শুনবেন না, তার বদলে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে একটি ছোট্ট গল্প। অনেকেই জানেন গল্পটি, তার নাম হচ্ছে কঙ্কা। আজকে আমরা এক্স ফাইল এর পরিবর্তে কুয়াশায় প্রথম গল্পটি যদি শুনবো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল গল্পটি। আসুন তাহলে শুরু করি। আপনি আছেন কুয়াশা ব্রতী বাই ইগো আইসক্রিম, আসুচের এবিসি রেডিও 89.2 FM। তারা তিনজন ছেলেবেলার বন্ধু যে ঘরে ঘুমত তার পাশের ঘরের দেয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝুলে থাকত। রাতে বাতাসে তার হাড়গুলো ঠক ঠক করে নড়ত। দিনের বেলায় তাদেরকে সে হাড় নাড়তে হতো। তারা তখন পণ্ডিত মশাইয়ের কাছে, মেঘনাথ বধ এবং ক্যাম্বল স্কুলের এক ছাত্রের কাছে অস্থি বিদ্যা শিখত। তাদের অভিভাবকদের ইচ্ছে ছিল তাদেরকে সব রকমের বিদ্যায় পারদর্শী করে তুলবে। তাদের চেষ্টা কতটুকু সফল হয়েছিল সেটা তাদেরকে যারা চেনেন তাদের কাছে প্রকাশ করা ভালো, আর যারা চেনেন না তাদের কাছে গোপন রাখাই শ্রেয়। সেই ঘটনার অনেক দিন পর, ততদিনে এই তিন বন্ধুর মাথা থেকে অস্থিবিদ্যা যে কোথায় হারিয়ে গেছে তা জানা যায়নি। একদিন রাতে কোন এক কারণে সেই তিন বন্ধুর এক বন্ধুকে সে ঘরেই ঘুমোতে হয়। অনভ্যাসবশত ঘুম না আসায় এপাশ ওপাশ করছিল সে। গিটার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সবগুলোই বেজে গেল। ঘরের কোণে থাকা প্রদীপটা 5 মিনিট ধরে নিভু নিভু করতে করতে নিভেই গেল। আলোতে নেবার সাথে সাথে বন্ধুটির মৃত্যুর কথা মনে আসলো। কারণটা হয়তো কিছুদিন আগে ঘটে যাওয়া দুই একটা দুর্ঘটনা। তার মনে হলো মানুষের জীবন ঠিক এমন, জ্বলতে জ্বলতে হঠাৎ নিভে যায়। আর ঠিক সেই সময় অপ্রাসঙ্গিকভাবে তার মনে পড়ল সেই কঙ্কালের কথা, তার জীবিত অবস্থার কথা। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে হলো তার ঘরের দেয়াল ধরে কেউ হেঁটে হেঁটে তার মশারির কাছে আসছে। সে ঘন ঘন নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে। মনে হচ্ছে সে কিছু একটা খুঁজছে।
কে কে ওখানে?
আমি। আমাকে চিনছ না?
আমি আমি কে?
আমার সেই কঙ্কালটা কোথায় আছে সেটা খুঁজতে এসেছি।
কঙ্কাল?
হ্যাঁ, এই যে এই দেয়ালে ঝুলত।
বাহ, এই দুপুর রাতে বেশ কাজটা বের করেছ। তা সেই কঙ্কাল দিয়ে এখন করবেটা কি
বলো? কি আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল, আমার 26 বছরের যৌবন যে তার থেকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না?
তা করে বটে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কঙ্কাল খোঁজো গিয়ে, যাও আমি একটু ঘুমানোর চেষ্টা করি।
তুমি তো একাই আছো।
হ্যাঁ কেন?
তাহলে আমি একটু বসি, একটু গল্প করা যাবে। 35টা বছর ধরে আমি শ্মশানের বাতাসে কেবল হুহু শব্দ করে বেড়াচ্ছি, অথচ 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সাথে গল্প করতাম। আজ তোমার কাছে বসে একবার মানুষের মতো গল্প করি।
ও আচ্ছা আচ্ছা, ভালোই হলো, আমারও ঘুম আসছিল না জানো। যাই হোক, মন ভালো হয়ে যাবে, এমন একটা গল্প বলো।
সবচেয়ে মজার কথা শুনতে চাইলে তো আমার জীবনের গল্পই বলতে হয়। এতে মজার আর কি আছে?
হ্যাঁ বলো তবে।
আমি যখন ছোট ছিলাম একটা মানুষকে জমের মতো ভয় পেতাম, তিনি হলেন আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে যে অবস্থা হয় আমারও সেই অবস্থা হতো। মনে হতো কোন এক অপরিচিত জীব বড়শি দিয়ে টেনে এক অপরিচিত জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে। তার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। বিয়ের ঠিক দুমাস পরে আমার স্বামী মারা গেল। আমার আত্মীয় স্বজনরা আমার হয়ে অনেক বিলাপ করল। আমার শ্বশুর অনেক বিচার বিচক্ষণ করে শাশুড়িকে বললেন, এই মেয়ে বিশ কন্যা। শুনছ?
হ্যাঁ শুনছি।
কেমন লাগছে?
খুব ভালো, শুরুটা বেশ মজা।
তাহলে শোনো, আমি খুব আনন্দের সাথে বাবার বাড়ি ফিরে এলাম। দিন যায়, রাত পার হয়, তার সাথে সাথে বয়সও বাড়ে। যদিও মানুষ আমার সামনে কখনো কথা বলত না, তবুও আমি জানতাম আমার মতো রূপ যেখানে সেখানে পাওয়া যায় না। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো?
হতে পারে, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি।
কি বলো, দেখনি কেন? আমার সে কঙ্কাল আমি ঠাট্টা করছি, তারও তো কোনো দোষ নেই। কঙ্কাল দেখে সেইবার কতটুকু কল্পনা করবে আমার রূপ? তার কাছে কি করে প্রমাণ করব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তাসার বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। বরং সেই কয়েকটা দীর্ঘ শুষ্ক হাড্ডির উপর এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল। সেসব এখন বলতে গিয়েও হাসি পাচ্ছিল এবং রাগও পাচ্ছিল। আমার সে নিটল শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যায় তা তখন পৃথিবীর কোনো ডাক্তারও হয়তো বিশ্বাস করতে পারেনি। আমি জানি একবার একজন ডাক্তার তার এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনকচাপা বলেছিলেন। তার অর্থ এই দ্বারাই যে পৃথিবীর বাকি সব মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল, কেবল আমি ছিলাম সৌন্দর্যরূপী ফুলের মতো। আমি যখন চলতাম তখন নিজেই অনুভব করতাম এক খণ্ড হীরার খণ্ড নাড়ালে তার চারদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার শরীরের প্রত্যেক গতিতে তেমন সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারদিকে ভেঙে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো দেখতাম, কি অপরূপ সৌন্দর্য তার! আজ একটা মানুষের সামনে বসে মানুষের মতো গল্প করতে করতে সেই রূপ যেন আবার আয়নার মতো ভেসে উঠল আমার চোখের সামনে।
বেশ ঠাট্টা করতে পারো দেখছি, তারপর বলো।
আমার সেই রূপের কোনো কিছুই তুমি দেখনি। আমার সেই নির্লজ্জ নিরাবরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার নামে আমার কাছে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম, আর এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার রাগ বেশি।
আমার উপর রাগ?
হ্যাঁ।
কেন?
আমার ইচ্ছা করত আমার সেই ১৬ বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করায়। সারা জীবনের মতো তোমার দুই চোখের ঘুম ছুটিয়ে দিয়ে তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি।
এই মুহূর্তে তোমার যদি শরীর থাকতো তোমার শরীর ছুঁয়ে বলতাম। সেসব পড়াশোনার লেশ মাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই রূপের কথা বলছো? এই রাতের অন্ধকারে সেই ভুবন মোহন পুনর্যৌবনের রূপ জল জল করে জ্বলছে, আমি তাতেই বুঝতে পারছি। আমাকে আর বলতে হবে না।
এরপর শুনো, বাড়িতে আমি আর দাদা ছাড়া পরিবার বলতে আর কেউই ছিল না।
এই দাদা।
হ্যাঁ বল।
তুমি বিয়ে করবে না দাদা?
না, প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না।
কেন দাদা?
বিয়ে করলে তোকে পর করে দিতে হবে যে। ছাড় সেসব কথা, আজকে বাড়িতে এক বিশেষ অতিথি আসবেন।
কে আসবে?
আসলেই দেখবি। আমি বেরুচ্ছি, কিছু আনতে হবে?
না।
ঠিক আছে।
এই বাড়িতে আমার কোনো সঙ্গিনী ছিল না, সারা বাড়িতে আমি একা। বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম, সমস্ত পৃথিবী বোধহয় আমাকেই ভালোবাসছে, সব তারাগুলো আমাকেই নিরীক্ষণ করছে। বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর পা দুটো মেলে বসে আছি তার যদি চেতনা থাকত তবে সে পুনরায় অচেতন হয়ে যেত। পৃথিবীর সকল পুরুষ সেই ঘাসের রূপে আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে বলেই মনে করতাম আমি। হঠাৎ মনটা কেমন বিষণ্ন হয়ে যেত। সেদিন রাতে সেই অতিথি এলো বাড়িতে, দাদার বন্ধু শশী শেখর। মেডিকেল থেকে পাশ করে এসে সোজা আমাদের বাড়িতে ডাক্তার হলেন তিনি। এর আগেও অনেকবার দাদার সাথে সে আমাদের বাড়িতে এসেছে, কতবার আড়াল থেকে তাকে দেখেছি। আমার দাদার বন্ধু বলতে এই শশী শেখরই ছিল, তাই ছোটবেলা থেকে বাইরের পুরুষ বলতে আমি শশী শেখরকেই দেখেছি। তাই আমি যখনই কোনো পুরুষের কথা কল্পনা করতাম সে শশী শেখরের রূপ ধরেই আমার সামনে আসত।
মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্মালেই বুঝি ভালো হতো।
আগে শোনো সবটা। সেদিন ছিল বর্ষার দিন, আমার ভীষণ জ্বর হল, ডাক্তার আমাকে দেখতে এসেছে। সেই ছিল তার সাথে আমার সামনাসামনি প্রথম দেখা। আমি জানালার দিকে মুখ করেছিলাম, সন্ধ্যার লাল আভাটা মুখের উপর পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যেন দূর হয়। ডাক্তার ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার তাকালেন, আমি তখন ডাক্তার হয়ে নিজের মুখের দিকে তাকালাম। কোমল বালিশের উপর একটা ফুলের মতো মুখ, অবাধ্য চুলগুলো কপালের উপর এসে পড়েছে, লজ্জা নুয়ে যাওয়া চোখের পাতার ছায়া গালের উপর একটা মায়া তৈরি করেছে। ডাক্তার নম্র মুখে বললেন,
একবার হাতটা দেখতে হবে। এই হাতটা দেখা।
মানে জ্বর বেশ ভালোই আছে, জল পট্টি চালিয়ে যেতে হবে।
মানে চিন্তার কিছু নেই তো শশী শেখর?
না না, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, চলো।
হ্যাঁ চলো, তুই বিশ্রাম নে, আমি আসছি।
সেদিন আমার মনে হলো হাতের নাড়িটা দেখানোর সময় হাতে যদি নীল রঙের চুড়ি থাকত তাহলে বেশ হত। অবশ্য রোগীর হাত নিয়ে নাড়ি দেখতেও যে একজন ডাক্তার এত ইতস্তত হতে পারে তা আগে আমি কোনোদিন দেখিনি। প্রচণ্ড কাঁপা কাঁপা হাতে আমার নাড়ি দেখলেন তিনি, আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আমিও তার অন্তরের নাড়ি কিভাবে চলছে তা বুঝলাম। কি নিঃশ্বাস হচ্ছে না?
অবিশ্বাসের তো কোনো কারণ দেখছি না, মানুষের নাড়ি সব অবস্থায় সমান চলে না।
এরপর অবশ্য আরো দুই চারবার অসুখে পড়েছিলাম, সুস্থও করেছেন তিনি। এসবের মাঝখানে দেখলাম এই বিশাল পৃথিবীর কোটি কোটি পুরুষেরা আমার কাছে ক্রমে একজন এসে ঠেকল। আমার জগৎ প্রায় জনশূন্য হয়ে এল, পৃথিবীতে শুধুমাত্র একটা ডাক্তার আর একটা রোগী অবশিষ্ট থাকল।
বাহ, ডাক্তারবাবুর ভাগ্য বলতে হবে।
ভাগ্য কি দুর্ভাগ্য, সে সিদ্ধান্তে যাওয়ার সময় তখনও আসেনি। মাঝে মাঝে বিধবার বেশ ছেড়ে আড়ালে লুকিয়ে সন্ধ্যায় বাসন্তী রঙের একটা শাড়ি পরতাম আমি। ভালো করে খোপা বেঁধে মাথায় এক গাছি বেলফুলের মালাও পরতাম, আর একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম।
কেন?
নিজেকে দেখে তখন তৃপ্তি পেতাম না, কারণ তখন তো আমি নিজেকে নিজে দেখতাম না। বাগানে একা বসে দুজন হতাম, আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, আদর করতাম, ভালোবাসতাম। অথচ মনের ভেতর একটা দীর্ঘশ্বাস হু হু করে উঠত। সেই সময় যখন আমি হাঁটতাম, নিজের পায়ের আঙুলের দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম এই যে আমার চলা, ডাক্তারের কাছে সেটা কেমন লাগে। দুপুরে যখন চারদিক ঝাঁঝা করত, দূর থেকে একটা চিল শব্দ করে উড়ে যেত, আমি তখন একটা সাদা চাদর বিছিয়ে বিছানায় গায়ে দিয়ে দিতাম, ভাবতাম কি শূন্যতা আমার ডান পাশে। আচ্ছা ধরো গল্পটা যদি এখানেই শেষ হয় তাহলে কেমন হয়?
মন্দ হয় না, তবে একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু বাকিটুকু নিজের কল্পনায় মনে করতে করতে বাকি রাতটা বেশ কেটে যাবে।
কল্পনা করলে যে গল্পটা বেশি গম্ভীর হয়ে যায়, এর উপহাসটা থাকে কোথায়? গল্পের ভেতরের কঙ্কালটা তার সবকটি দাঁত বের করে দেখা দেয় কই? তারপর শোনো,
দাদা দুপুর তো গড়িয়ে এলো, খেতে আসবে না?
হ্যাঁ তুই যা, আমি আসছি।
ঠিক আছে।
শশী শেখর খেয়েছে?
না দাদা, তিনি তো তার সেসব মোটা মোটা কিতাবেই ডুবে আছেন।
আচ্ছা তুই খাবার দে, আমি ওকে ডেকে নিয়ে আসছি।
তুমি আস্তে আস্তে এসো না দাদা, আমি না হয় যাওয়ার পথে ওনাকে ডেকে নিচ্ছি।
আচ্ছা ঠিক আছে।
আপনি?
আসার অনুমতি আছে?
হ্যাঁ হ্যাঁ আসুন, আসুন না, শরীর খারাপ করেছে আবার?
শুধু গায়ের উত্তাপ বাড়লেই বুঝি মানুষ ডাক্তারের কাছে আসে?
ঠিক বুঝলাম না।
না বলছিলাম, আপনার এই মোটা মোটা পুস্তকগুলো পড়লে যে পেটও ভরে তা তো জানতাম না।
ঠাট্টা করছেন? বই পড়লে পেট ভরবে কেন?
ঠাট্টা তো আপনিও কম করেন না।
জি।
কিরে কোথায় গেলি?
দাদা ডাকছে, আমি যাই, খেতে আসুন।
তুই খেয়েছিস?
না দাদা, আমি পরে খাবো।
তা শশী শেখর ডাক্তারি তো পাশ করলে, এরপর কি করবে বলে ভেবেছো?
এখনো কিছু বুঝতে পারছি না, ভাবছি একটা চেম্বার যদি দেওয়া যেত।
তা বেশ তো, বসে আছো কেন?
না মানে চেম্বারটা আসলে বসাবো যে কোথায় সেটা নিয়ে চিন্তায় আছি।
আরে এটা নিয়ে আবার চিন্তা করার কি আছে, এই বাড়ির নিস্তলাটা তো খালিই আছে।
বাড়িতে? এমনিতে আমি একটা উটকো ঝামেলা এসে পড়েছি তোমার এখানে, তার উপর চেম্বার দিয়ে আরো ঝামেলা বাড়াবো?
কি যে বলো না শশী শেখর, তুমি আমার ছোটবেলার বন্ধু, আমি থাকতে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করছি।
আসবো?
হ্যাঁ হ্যাঁ আসেন না।
বাহ বেশ সাজিয়েছেন তো চেম্বারটা।
এক মাস হয়ে গেল, এতদিনে এলেন আপনি?
আমি তো বিধবা, অত লোকেদের সামনে আসা যে আমার বারণ।
অত আর কই, ওই সারাদিনে গোটা দশেক রোগী।
তা আপনার রোগীদের মধ্যে মেয়েরাই বুঝি বেশি?
ডাক্তারের কাছে রোগী রোগী, সব রোগী সমান।
সব রোগী কি সমান? মন থেকে বলছেন?
মানে?
আচ্ছা ছাড়ো, আচ্ছা এটা কিসের ওষুধ?
কি করছেন, আরে রাখুন রাখুন।
কেন কি হলো?
ওটা বিষ।
বিষ? কেমন বিষ?
পটাশিয়াম সায়ানাইড, ওটা খেলে সাথে সাথে মৃত্যু হবে।
বেশ তো,
আমি একটু বেরোবো, একটা রোগী দেখতে যেতে হবে।
মেয়ে মানুষ?
আসছি। শুনুন, মেয়ে মানুষ তবে বৃদ্ধা।
শুনছ?
না শুনে পারা যায়?
আমার গল্প কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি।
রাতও প্রায় শেষ হয়ে এসেছে।
তারপর শুন, কিছুদিন থেকে দেখছিলাম ডাক্তারবাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। তার এই অন্যমনস্ক হওয়ার রহস্য আমার কাছে অবৈধ মনে হচ্ছিল। একদিন দেখলাম ডাক্তারবাবু দাদার কাছ থেকে জুড়ি ধার করে নিয়ে বেশ সাজগোজ করছে, রাত্রে কোথায় যেন যাবে। আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, দাদা কি করছো?
কিছু না, বাইরে দাঁড়িয়ে কেন, আয় না ভেতরে আয়।
দাদা তুমি বিয়ে করো না কেন বলো তো? সারাদিন বাড়িতে একা একা আমার ভালো লাগে।
কেন রে, আমি আছি না, বিয়ে করলে তো আমাকেও আর পাবি না।
কে বলেছে পাবো না, দশ ঘর দেখে তবেই লক্ষ্মী ঘরে আনব।
কেন, তুই আছিস না, তুই তো এই ঘরের লক্ষ্মী, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল তো।
আচ্ছা দাদা, তোমার ওই ডাক্তার বন্ধু দেখলাম বেশ সেজে গুজে বেরোচ্ছে, কোথায় যাচ্ছেন তিনি?
মরতে।
কি কি বলো দাদা, সত্যি করে বলো না কোথায় যাচ্ছেন।
বিয়ে করতে।
সত্যি নাকি?
কি রে পাগলের মতো হাসছিস কেন?
না এমনি, তা হুট করে একেবারে সাধনা তালায়।
মেয়ের পক্ষ থেকে 12,000 টাকা নগদ দেবে।
বাপ্পা, তোমার ডাক্তার বন্ধু বেশ লেনদেনটি করেছেন তো। অবশ্য এই বাজারে তার চাহিদা আছে, শত হলেও পাশ করা ডাক্তার। তা মেয়ে দেখতে কেমন, ট্যারা?
তা আমি কি করে বলি বলতো, আমি কি দেখেছি?
সে কি, তোমার বাল্যকালের বন্ধু, তুমি দেখবে না?
ও দেখে নেবখন।
আমি যাই দাদা, মনটা কেমন যেন করছে।
কি হলো তোর, শরীর খারাপ?
মনে হচ্ছে জ্বর উঠেছে।
জ্বর উঠেছে কই, দেখি না তো, গায়ে তো তাপ নেই।
তাপ কি শুধু শরীরেই উঠে দাদা? যাই, তুমি বিশ্রাম নাও। আমি ফিরে এলাম আমার ঘরে। এই ঘরটা ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই আমার। এই বয়সে সাদা কাপড় গায়ে জড়িয়েছে, খাবার পাতে যেমন নিরামিষ ছাড়া অন্য কিছু তোলাও অধর্ম, তেমনি চার দেয়ালের বাইরে পা রাখাও আমার জন্য অধর্ম। তবুও সব ধর্ম অধর্মের বাঁধ ভেঙে কি নির্লজ্জের মতো সারা দিন রাত্রি আমি কল্পনা করতাম তার কথা। নিজের উপর প্রচণ্ড রাগ হয়েছিল সেদিন, নিজেকে হাসির পাত্র মনে হয়েছিল। তার চেয়েও বেশি অপমান বোধ করেছিলাম আমার কাছেই সংবাদটি গোপন করাতে। তার বিয়ের খবরটা আমার কাছে লুকিয়ে তিনি কি প্রমাণ করতে চেয়েছিলেন, কেন এটা করেছিলেন? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরে যাব? আসলে পুরুষদের বিশ্বাস করতে নেই, পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষকেই দেখেছিলাম এবং এক মুহূর্তেই সমস্ত জ্ঞান লাভ করেছিলাম। দেখতে দেখতে তার বিয়ের দিন ঘনিয়ে এলো। সেদিন ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরলেন। আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে তার সামনে গিয়ে দাঁড়ালাম।
কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে?
হ্যাঁ।
সে কি, কোনো বাজনা বাদ্য নেই যে?
বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের?
সে কি, এমন কথা তো জীবনেও শুনিনি।
বিয়ে হবে আনন্দ উল্লাস হবে না, তা হবে না। বাজনা চাই, আলো চাই। দাদা, ও দাদা,
কিরে এত চেঁচামেচি কিসের?
তোমার বন্ধুর বিয়ে আর বাড়িতে কোনো বাদ্য বাজনা আলোকসজ্জা নেই, এ কেমন বিয়ে গো দাদা?
কথা তো ঠিকই বলেছে।
না না, ওসবের দরকার নেই।
দরকার নেই? কেন দরকার নেই? শত হলেও বিয়ে তো। ও দাদা, তুমি ব্যবস্থা করো।
আমি সব ব্যবস্থা করছি।
আমি বধূবরণের ডালা সাজাই গিয়ে, আর বাসর ঘরও তো সাজাতে হবে। আর এই বাড়িতে আনন্দ হবে, উল্লাস হবে।
আচ্ছা, তুই এদিকে সব ব্যবস্থা কর, আমি ওদিকটা দেখছি।
কি ডাক্তার বাবু, এবার খুশি তো?
এই প্রথম আপনাকে এমন হাসতে দেখলাম।
হাসবই তো, আজ আমার ভীষণ খুশির দিন। আচ্ছা ডাক্তার মশাই, একটা কথা জিজ্ঞেস করি।
হ্যাঁ করুন।
বিয়ের পরেও কি আপনি রোগী নাড়ি টিপে বেড়াবেন?
শশী শেখর, বিয়েটা করেই ফেললে?
আচ্ছা, বিয়ে কি মানুষের জীবনে সব?
কি করে বলি বলতো, ওসব নিয়ে তো আমার বিদ্যে বুদ্ধি অভিজ্ঞতা কোনোটাই তো নেই।
তোমার বোনটি আমার বিয়ে নিয়ে ভীষণ মাতামাতি করছে, কেন বলতে পারো?
কি জানি, ও হাতে পায়ে বড় হয়েছে, মনটা এখনো শিশু। কখন কি নিয়ে বিষণ্ণ হয়, কখন কি নিয়ে খুশি হয়, বোঝা বড়ই মুশকিল।
পৃথিবীর সব নারীরাই বুঝি এমন রহস্যময় হয়।
এই দেখো তোমরা এখানে, আর আমি তোমাদের সারা বাড়ি খুঁজছি। আজ এসব ছাইপাশ না খেলে হতো না? আর এই যে ডাক্তার বাবু, যাত্রার যে সময় হয়ে এলো, ভুলে গেলেন নাকি?
ভুলিনি। তবে চললাম। তারপর তিনি চলে গেলেন।
আহা, শুনুই না, উপহাসটা তো এখানে। এর মাঝে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম, এবং সেই গুঁড়োর কিছু অংশ সুবিধা মতো সবার অলক্ষে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে তা ডাক্তারের কাছে বেশ শিখে নিয়েছিলাম।
তারপর কি হলো?
কি আবার হবে? ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে কিঞ্চিত আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পড়লাম, সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। তারপর আমার সে বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না সুপ্ত জগতের ক্লান্তি কেড়ে নিয়ে দক্ষিণে বাতাস বইছে। জুঁই আর বেলি ফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করছে। বাঁশির শব্দ ধীরে ধীরে দূরে চলে গেল। জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো, এই আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন চোখ বুঝে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে, এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার মাঝরাতের বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সে বিয়ের বেশ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম, আমাকে নিয়ে তিনটি বালক
অস্থিবিদ্যা শিখছে। বুকে যেখানে সুখ দুঃখ ধুকধুক করত, যৌবনের পাপড়ি প্রতিদিন একটা একটা করে প্রস্ফুটিত হতো, সেখানে বেদ নির্দেশ করে কোন অস্থির কি নাম মাস্টার তা শেখাচ্ছে। আর সেই যে অন্তিম হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেলাম না। গল্পটা কেমন লাগলো?
গল্পটা বেশ প্রফুল্লকর। কি হলো, কিছু বলছো না যে? এখনো আছো কি? এমন সময় ভোরের প্রথম কাক ডাকলো। আমি জিজ্ঞেস করেও কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করল।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 78তম প্রয়াণ দিবস উপলক্ষে এবিসির পক্ষ থেকে ছিল শ্রদ্ধাঞ্জলি, অর্থাৎ এবিসি রেডিও এবং কুয়াশার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, এবং শ্রদ্ধাঞ্জলি ছিল কঙ্কাল গল্পটি আপনাদের জন্য। রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পটির নাট্যরূপ ও নাট্য পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, আর অভিনয়ে ছিলাম আমি, আজিজ শারমিন, আজিজ রেহান, সাইফ এবং মঞ্জু, এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ এবং গালিব। আসুন তাহলে কুয়াশার দ্বিতীয় গল্পে চলে যায়। দ্বিতীয় গল্পটির নাম হচ্ছে মরণ্যা। লিখেছে নাদির ইসলাম নিতুল। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। আপনি আছেন কুয়াশা ব্রত ইউবাই ইগো এফএম এ, আর সঙ্গে আছি আমি আজিজ শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। গল্পের প্রথম পর্ব শুনে আবার ফিরে আসবো। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। তখন সবে রাত 10টা বাজবে। গন্ডগ্রামে এই সময়টা মাঝরাতই ধরা যায়। রহমত মিয়ার আজকে গঞ্জ থেকে ফিরতে বেশ দেরি হয়ে গেল। আজ হাট বাজছিল। আজকে বাইরের এলাকা থেকেও গঞ্জে লোকজন আসায় বেচা বিক্রি শেষ করতে সময় লেগে গেল। একটা বড় রুই মাছ, মায়ের মার জন্য একটা লাল পাড়ের ডুরে শাড়ি আর লাল চুড়ি, আর মায়ের জন্য কাঠের নীল ঘোড়া, এগুলো কিনতেই সময় লেগে গেল। এক পাশে গোরস্থান, আরেক পাশে শ্মশানঘাট, আর মাঝখানে একটা জঙ্গল। সেটা পার হলেই রহমত মিয়ার বাড়ি। রাতের বেলায় জঙ্গলের ধার কাছ দিয়েও কেউ যায় না। রহমত মিয়ার অবশ্য অত ভয় ডর নাই, তবে এত রাতে কখনোই জঙ্গল সে পার হয়নি। বুকে ফু দিয়ে সে জঙ্গলের সোজা পথ ধরে হাঁটা শুরু করল। তথে আলোটা যেন কমে এসেছে, যে কোনো সময় দম বন্ধ হয়ে যেতে পারে। জঙ্গলের ভেতর পাতার সাথে পাতার ঘষা লাগার শব্দ, ঝিঝির ডাক আর একটা অদ্ভুত ডাক গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। রমক মিয়া ভয় কাটানোর জন্য গুনগুন করে গান গাইতে লাগলো। ঘুটঘুটে অমাবস্যার আষাঢ় মাসের রাত, বিকালে বৃষ্টি হয়েছে, ভেজা মাটির গন্ধ আর কাঁদা মাখা রাস্তায় হাঁটতে তার বেশ বেগ পেতে হচ্ছে। হঠাৎ একটা জায়গায় এসে বেশ খোলা একটা মাঠের মতো জায়গা সে দেখতে পেল। কিছুক্ষণের জন্য সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে যেন মাটি কাঁপতে লাগলো, ফাটল ধরতে লাগলো, রমতালে আত্মচিৎকার করতে লাগলো। পুরো পৃথিবী অন্ধকার করে সে পড়তে লাগলো অতল গহীনে। রাতের আঁধার আর রহমত আলীর চিৎকারের সাথে বিজলি চমকিয়ে ঝুম বৃষ্টি নামা শুরু হল।
একটা চার লগে দুটো লাড়ি বিস্কুট দিস।
কেরামত ভাই, জঙ্গলে কি আবার কেউ গায়েব হইছে?
তোমারে কে কইছে?
শুনলাম মফিজ পাকড়া জঙ্গলের ভেতর থেকে একজোড়া জুতা, জামা, মায়া মানছে শাড়ি আর বাচ্চাকে খেলনা খুঁজা পাইছে। সেইখানে নাকি একটা মাছও পড়ে আসিল আধা খাওয়া। বুঝছেন তো কামটাকার?
এই সব আজাইরা গল্প বানানো ছাড়া তোমার কি কোনো কাজ কাম নাই ফুরকান মিয়া?
আপনি তো বিশ্বাসই করেন না মিয়া ভাই, কিন্তু ওই জঙ্গলটা কইলাম খারাপ।
তুমি কি নিজের চোখে কিছু দেখছো নাকি মাইনসের মুখে শোনা কথায়? আমি বিশ্বাস করি না
মিয়া ভাই। দুই কলম বই পড়া এখন এগুলো বিশ্বাস করেন না। মাটির ভেতরে গোরখানা থাকে, সেই গোড়ে মানুষের ডাকে। হ্যাঁ রে কই মরেন না, মরেন না যখন দায়ে তখন কাউরে না কাউরে যাইতেই হয়।
মরইন্যাটা আবার কি জিনিস?
এনাদের নাম মুখে নেয়া ঠিক না মিয়া ভাই, এই লন আপনার চা।
এই লন নতুন বিস্কুট দিলাম, খুবই সদ, গঞ্জের থেকে নতুন আনছি।
আচ্ছা ঠিক আছে।
বুবু, ও বুবু, কে রে রে জোহরা, কি রে এই বড় দুপুরে তুই কই থেকে আইলি?
কলেজের থেকে আইলাম বুবু,
ঘটনা শুনো নাই। কি এর ঘটনা?
গতকাল রাত থেকে রমন বাইরে পাওয়া যাইতেছিল না। গতকাল সকালে গঞ্জে গেছিল, রাইতে আর বাড়ি ফিরে নাই। সকালে মুফিস পাগলা জঙ্গল থেকে রহমান ভাইয়ের জুতা জামা শাড়ি আর বাচ্চাকে খেলনা খুঁজে পাইছে। অনেকে গেছে জঙ্গলের ধারে, কেউ ভিতরে ঢোকার সাহস পায় নাই।
কি কস এগুলান, আমিনার কি অবস্থা সে খবর জানে?
হ জানে তো, শোনার পর থেকে খালি ফিট হইতাছে। মা গেছিল মায়া গো বাসায়।
আরে শুধু মায়াদা, বাতারে পাওয়া যাইতেছে না আর মায়ের রইল এই অবস্থা।
বুবু আমি ওই বাসায় যাইতেছি, আপনারা সাথে করে নিয়ে যেতে আইছি।
হো হো আমিও যামু, তোর ভাই জানে এখনই আইসা পড়বো। এই তো আয়া পড়ছে।
মদিনা এক গ্লাস পানি দাও তো।
বুবু তুমি থাকো আমি নিয়ে আসতেছি।
আমি বাদ বাইরে রাখছি, জামিল আছে, আমি একটু আমিনার লগে দেখা করে আহি।
হ বুঝতে পারতেছি, যাও দেখে আসো, পারলে সাথে কইরা মায়ারে নিয়ে আইসো। অনেক লোক ভিড় করতেছে, ওর ওইখানে না থাকাই ভালো।
ভাইজান আপনার পানি।
চল জোহরা আমরা রওনা দিই। কে ওরে সর্বনাশ করলো, কেন করলো? বুবু আপনি কান্দেন না, আমি বাইরে পান যাইবো। তারে মরণ না নিয়ে গেছে গো বোন, সে আর ফিরব না। আমারে একলা ফালাইয়া কই গেল গা মায়ার বাপ।
আপনি যদি এমন করেন দাদি কেমনি হইব? মায়েরা তো সারাদিন কিছু খায় নাই। আমি ওরে বাড়ি নিয়ে যাইতেছি, রাতে আপনার ভাই ওরে দিয়া যায় বলে আপনার লাগে আমি কিছু খাবার নিয়ে আসছিলাম।
বাবু
তুমি মায়ের নিয়ে যাও, আমি ভাবি রে খাওয়াইতেছি।
আমি কিছু খাবো না রে বোন, মানুষ তো কত শখ করে আমার লাইগা শাড়ি আর চুড়ি আনছে, মাইয়াদের জন্য খেলনা, এখন কেডা আমারে দেখবো।
কাঁদবেন না ভাবি, সব কিছু ঠিক হয়ে যাইব।
কুসংস্কার বা অন্ধবিশ্বাস সৃষ্টির আদি থেকে মানুষের মনে অন্ধকার কোণে থাকে। প্রাচীনকাল থেকে মানুষের ভয়ের জন্ম, অন্ধকারের পেছনে থাকে অশুভ কিছু, সেই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। এই গল্পের সময়টা ষাটের দশকে কমলডাঙ্গা নামের এক অজো পাড়া গায়ে মরইন্যা নামের এক আদি ভৌতিক চরিত্রকে ঘিরে মানুষের মনে যে আতঙ্ক, তাকে সত্যি অতি প্রাকৃত কিছু নাকি কেবল মানুষের অন্ধবিশ্বাস থেকেই সৃষ্টি হয়েছিল তা সময়ই বলে দেবে।
মরার মশা রে, নারকেলের শোভা দিলাম, কয়েল আনলাম গঞ্জের থেকে, তাও সালার মশা যায় না। কালা বিলাইরা বড় জ্বালাইতেছে, এটার একটা ব্যবস্থা করনই লাগবে। আবার নামলো বাতলা, এত রাইতে ক্যাডাই,
ক্যাডাই রে ক্যাডা, লাঠিটা জানি কই, কে কথা কয় না কে?
দরজা একটু খুলবা, বাইরে বাদলা নামছে, ভিজা দিতেছি, বড় ঠান্ডা।
কে কেরা রহমত ভাই, তুমি?
দরজাটা খুলো, বড় কি আস পাইছে একটু পানি দাও।
খোদা গো রক্ষা করো।
দরজা খোলো ফোরকান, দরজা খোলো।
আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমাকে ছেড়ে দেন।
মরণ না কাউরে ডাকলে যাইতে হয়, তোমার যাইতে হইব।
ওয়ালা এটা কি? না না চলে যান,
আসো ফোরকান, তোমার যাইতে হবে।
মাটি কাঁপে কেন, সব মাটির তলে ঢুকে থাকতেছে। আল্লাহ আল্লাহ গো, আমারে রক্ষা করো।
কেরামত ভাই কি দেখলেন, বাইচা আছে নাকি মরছে?
না, নিঃশ্বাস আছে, তবে গায়ে অনেক জ্বর।
জ্বর তো আইবই, হজরের নামাজ পড়তে গিয়া দেখি গোরস্থানের সামনে বাঁশ গাছের নিচে পইড়া রইছে, সারা গায়ে কাদা আর মাটি, গায়ে কোনো কাপড় নাই। মনে হইল কেউ যেন কব্বরের ভিতরে থেন উঠায় আনছে।
বাইচা যা আছে এটাই তো বেশি।
আমি জোহরারে খবর পাঠাইছি, মদিনা সাবুর পোলাও ডিম আর গরম দুধ পাঠাইতেছে। আকাশের যে অবস্থা, আজকে সারাদিনই মনে হয় বৃষ্টি হইল।
কি আর করা, আষাঢ় মাস বইলে কথা।
আইব, আবার আইব, সবাই নিয়ে যাইব গাইবি কোথায়। রহমত ভাই আইছিল, আরে ও নিয়ে গেছে।
ফোরকান, ওই ফোরকান, কি হয়েছে? তুই গোরস্থানের ওখানে কি করতেছিলি? কি হয়েছিল তোর?
মরণ নাই ছিল, কালা পাথরের লাহান, কালা হাল খেললাম, আমার নিয়ে গেছিল। সে সকলে নিয়ে যাবে, কেউ থাকবে না।
আমি এই ওষুধটা খাওয়াই দিই, ওরা খাবার আনলে খাওয়ায়, আবার এটা খাওয়াই দিলে জ্বরটা পড়ব।
আচ্ছা ঠিক আছে।
আমাদের আইকাল যায় না ভাই, আমি ওই আনে যাবো না।
কিচ্ছু হইব না রে ফোরকান, তুমি ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে।
কিরম ভাই, তুমি জোহরা আসা পর্যন্ত থাকো, আমি দোকানটা বন্ধ কইরা আইতাছি।
ফোরকান ভাই, ও ফোরকান ভাই, দরজা খোলেন। কিরম ভাই কই গেল?
ও জোহরা, তুমি আসছো?
বেশ অনেকক্ষণ আগে আইছি, দরজা বন্ধ কেন?
আরে তাই তো, দরজা আবার কেডায় বন্ধ করলো? জ্বরের ঘরে আবুল তাবুল কইতাছিল, আমি বালতি দিয়া পানি হাতে গেছিলাম।
কি তাই তো ঘটনা, আমরা ভাই কই?
কইলো দোকান বন্ধ করে নাকি ডাক্তার আনতে যাইব।
দরজাটা তো খোলা দরকার।
এই সরো, দরজা দরজা তো মনে হয় ভাঙন লাগবো। কাদা মাখাই না, কিন্তু কই
তো মানুষের কেড়ে গায়ে বেয়ে গেল। আমার ভালো লাগতেছে না কিন্তু কেরামত ভাই।
এইটা কি, মাটি তো জোরে জোরে কাঁপতেছে।
আমি কিন্তু খারাপ কিছুর আলামত পাইতাছি, মনটা আমার কুড়াকতেছে।
খবরটা তো গ্রামের সবাইকে দিতে হয়, চলো যাই। দেখি দেখি কি করা যায়, চলো।
মতির মা, কবিটা জ্বালাই দাও তো, যেই বৃষ্টি হয়েছে বৈঠকখানার পিরাড আবার লেপল লাগবো।
এত সন্ধ্যা হয়ে গেল, মানুষটা ফিরুনের নাম নাই। আচ্ছা মায়া দাবার কই গেল?
পাগল মন মন রে, ওরে বেড়া মন কেন এত কথা কয় রে?
কেডা রে কেডা ডাঙ্গাই। এই মতির মা, কতবার কইলাম সাজের বাতিটা দিতে, একটা কথা যদি শুনতো।
থাকবো না, কেউ থাকবো না, কেউই থাকবো না রে, সবাই রে লইয়া যাইবে, সবাই রে।
মফিস, তুমি এখানে কি চাও?
আপনার বাড়ির চারপাশে মরণ্যা গড়ে গো আম্মা, নিয়ে যাবে গায়েবি গোরখানায় নিয়ে যাবে।
কি সব বলতাছো তুমি, পান্তা ভাত আর বর্তা দিতাছি, খাইয়া বিদায় হও, পরে পোলাবান আছে, এমনি সিলেতে দেখলে দড়াইব। মতির মা, বৈঠকখানার সামনে পাটি দাও তো, মফিসে পান্তা ভাত আর বর্তা দাও, সাথে ডিম ভাজা দিও।
আম্মাজি বড় দিল দরিয়ার মানুষ, সামনে আল্লাহ আপনার ভালো করুক।
মায়া দাবার কই গেল? মায়া, ও মায়া,
মায়া খেলা করে মরেন্দ্রের লগে।
কুয়াশা ব্রট ইউ বাই ইগল এক্সট্রিমে আছেন আপনি আজ শারমিনের সঙ্গে আর শুনছিলেন রেডিও 89.2 FM। এতক্ষণ ধরে প্রথম পর্ব শুনছিলেন মরণ্যার, এবং শুরুতেই ভয়, শুরুতে গা ছমছমে ভয়, আমাদের ভীষণ ভয় লাগছিল সেই কবরস্থান, শ্মশান ঘাট, জঙ্গল, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে রহমত মিয়া, ভীষণ ভীষণ ভয়। আসুন তাহলে দ্বিতীয় পর্বে চলে যাই, কথা না বাড়িয়ে আজকে আমরা দুটো গল্প শুনেছি কুয়াশা, এই গল্পটিও চমৎকার। আর দ্বিতীয় পর্ব এক্ষুনি শুরু হচ্ছে, আপনি আছেন কুয়াশা ব্রত ইউবাই ক্লাসে, আর সঙ্গে আছি আমি শারমিন।
মাটির পুতুলটা পছন্দ হয়েছে আম্মাজি?
হ্যাঁ, খুব সুন্দর। এটা কই থেকে পাইছো?
পাওন রে আম্মাজি, আমার সাথে আসলে তোমারে নিয়ে যাব।
আমি তোমার সাথে যাব কাকা।
ওইখানে তোমার বাপ জানো আছে।
আমি বাপ জানার কাছে যাব।
আমি নিয়ে যাব আম্মাজি।
ফোরকান কাকা, আপনার শৈলা তো ঠান্ডা কেন? শীতের সময় মাটি যেমন তাল থাকে, আপনার গাও তো তেমনি ঠান্ডা, কেমন একটা মাটি মাটি খুশবু আসতেছে।
মাটির থেকে আসছি, আবার মাটির কাছে চলে যাবো রে বেটি।
কাকা চলেন, আমরা চলে যাই। মায়া, ও মায়া, তুই কই রে মা? এ কি মায়া, তুই মাটির মধ্যে বয়ে রেছিস কেন? আর তোর সারাটাই এত কেঁদা কেন? কি করতেছিলি এখানে? আর তুই সন্ধ্যাবেলা বাজারের ভিতরে কেন? কি তোর গাটা এমন ঠান্ডা কে? চাষি, ফোরকান কাকার লগে কথা কইতেছিলাম। এই দেখো দেখো না, কি সুন্দর একটা মাটির পুতুল দিছে আমারে।
ফোরকান কইতে কাইলো?
তুই এসব কি কইতেছিস মা? হ্যাঁ তো অসুস্থ, হ্যাঁ কাছে তোর আমজাদ চাষা আর কেরামত কাকা গেছে, সেই বিয়ান বেলায় হ্যাঁ আইব কইতেকা। কিন্তু সাসে আমি সত্যি বলতেছি, সে তো এখানে আসছিল।
চল তুই আমার লগে চল, হাত পা ধোয়াই দিই, শুনো দেহ প্যাকটা তো লাগাই দিত, গরম পানি দিয়ে গোসল করান লাগবো, আয় আমার লগে আয়।
বুবু, মায়ার জ্বরটা কি বেশি?
হ গাটা একেবারে পুইরা যাইতেছে।
আমার মাইয়াটার কি হইল গো ভাবি? ওর বাপটা গেল গা, এখন কি আমার মাইয়াটাও আমাদের সাইডে চলে যাইব?
ভাবি আল্লাহ আল্লাহ করেন, কিছু হইব না আমাগো মায়ার। ভাইজান ভাইজান ডাক্তার আনতে গেছে গঞ্জে।
ফোরকান কাকা, আমার বাপ জানের কাছে নিয়ে যা, আমার আরো একটা পুতুল দিবা লাল রঙের।
ফোরকান রে ওই কই দেখলো?
আমিও তো তাই ভাবতেছি, সে তো অসুস্থ, আর ওই বাঁশ বাগানে সন্ধ্যাবেলাতে মোটেও আসার কথা না।
ভাবি বিশাল তাইজব কাণ্ড ঘটছে, ফোরকান ভাইয়ের ঘরে গিয়ে দেখি হারে নাই, সারা ঘর খালি কাঁদা আর মাটি।
কি কসে গুলান?
হ ভাবি, কেরামত ভাইয়ের কাছে উঠলাম, রমত ভাই নাকি কালকে রাইতে আইছিল।
কি কস ওরা, তারে ফোরকান দেখছে, কোথায় দেখছে?
শান্ত আমেনা। আচ্ছা তোর বাইজান কই গেল বলতো?
আমজাদ ভাইয়ের কেরামত ভাই গেছে চেয়ারম্যান সাহেবের বাসায়, আর মুরব্বীরা আছে একটু সলা পরামর্শ করতে।
এখন গজব পড়লো গো বাবু,
আমার কেমন ভাঙ্গা পড়লে চলবো না, আর একটা বিহিত করণ লাগবো, এজন্য মাথা ঠান্ডা রাখান লাগবো।
মা বাপসাম কই?
মারে বাপসাম আসবে, তুই একটু ঘুমা মা।
ভাবি এই গরম দুটো মায়ের খাওয়াই দেন, জ্বরটা নামবো।
গাড়ি একটু বুঝে দাও তো ভাবি।
বাপসাম রে আমি দেখি মা, কি ঠান্ডা একটা জায়গা, এরপরও শীত করতেছে, বাপসাম কাঁপতেছে ঠান্ডায়, আমি একটা চাদর দিয়ে আসি।
দিহি মা গাড়ি একটু মুছাই দি, মাথায় হাত বুলাই দি, ঘুমাইসা পড়বো, লক্ষ্মী শোনে আমার, চুপ করে থাকো।
ভাইজান, খুব বেশি রাত হয়ে গেল, ভাবি মনে হয় চিন্তা করতেছে।
হ, বাড়িত কোনো পুরুষ মানুষও নাই, এই সেই জঙ্গলটা না কিরামত?
হ, এইখানে কাল রাত থেকে পাহারা বসানোর ব্যবস্থা করা হয়েছে, চেয়ারম্যান সাহেব সেটাই বলল।
খুব সাবধানে থাকতে হইব, চোখ কান খোলা রাখতে হইব, কালকে গ্রামের সবাইকে সাবধান করিয়া দিতে হইব।
আবার কিসের শব্দ?
কেমন, তুমি হার কেন্দ্রে একটু ধরো, লাঠিটা হাতে লই।
আচ্ছা ভাই, আমরা তো মনে হয় জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, এখানে এমন খোলা মাঠের লান জায়গা, মুখ পাল্টা দিলে এই জায়গার কথাই
কয়।
ভাই তুমি ঠিক আছো? কি হইলো?
আমার পায়ের লগে এটা কি বাজলো? এইটা তো মনে হইতেছে গামছা,
এইটা তো ফোরকানের গামছা। ফোরকান কি তাইলে এই হানে?
ফোরকান, ওই ফোরকান কই তুই?
আসো আমজাদ ভাই, ভেতরে আসো, তোমাকে লাগিয়ে বুঝে আনছি।
কিরে ফোরকান, কি হয়েছে তোর? তুই এখানে বই আসিস কে?
আমি তো এখানেই থাকি গেরামত ভাই।
তোর সারা গায়ে কাদা, মাটি, মাথার চুলে কাদা, তুই কই আসিলি?
এখানে সবাই রেয়াইতে হইব ভাই, এইটা আমাকে বাড়ি, এখানে রহমত ভাই আছে, জায়গাটা বড় ঠান্ডা, খুব আরামের বুঝলেন। আপনাকে পিছিয়ে দেখেন।
আরে মাটির ভিতর থেকে এগুলান কি উঠতেছে? মানুষের হাত!
এই গ্রামে যারে যারে করতেছিলেন এরা সবাই এখানে আছে, মরণ না হবে এখানে নিয়ে আসছে। এখানে অনেক জায়গায় খালি পড়ে রয়েছে, আরো আরো মানুষ লাগবো, তোমরাও আসো।
এসো, তুই কি কইতাছ ফুলকান?
আমি আইসি একে একে সবাই আনতে দেব, কারো নিস্তার নাই।
আমি জন্মের ভিতরে চলে যেতেছি, বাঁচান আমারে, বাঁচান!
বাঁচাইতে পারবো না।
আমরা চোখের সামনে এই বিভৎস দৃশ্য দেখতে পাচ্ছিলাম, কাদা মাটি মাখা জায়গাটা থেকে অসংখ্য মানুষের মুখের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, যেন ওরা মাটি পুড়ে বের হয়ে আসবে। অসংখ্য হাত কিলবিল করে মাটি পুড়ে বের হয়ে আসছে, আর তারা আসতে পিষতে কেরামতকে টেনে মাটির ভেতর নিয়ে যাচ্ছে। আমজাদের পা যেন কেউ মাটির সাথে আটকে রেখেছে, কেউ যেন তার মুখ চেপে ধরে রেখেছে, সে নির্বাক দর্শকের মতো এই বিভীষিকাময় দৃশ্য দেখে যাচ্ছে। অনেক মানুষের আত্মচিৎকার আর কেরামতের আকুতি ধীরে ধীরে গঙ্গানির মতো আষাঢ়ের এই রাতে প্রতিধ্বনিত হতে লাগলো। একটু একটু করে দৃশ্যটা আমজাদের চোখের সামনে ঘোলা হতে থাকলো, আর এক সময় সে জ্ঞান হারালো।
মদিনা, ও মদিনা!
কে তুমি? কইছিলা তুমি সাহায্য করছিলা, আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? জোহরা, ও জোহরা, জলদি বাইরে আয়, তোর ভাই জানাইছে। কি হয়েছে বুবু? এ কি আমজাদ ভাই, তোমার এই অবস্থা কেন? সারা গায়ে পেঁকা কাদা বুবু, ভাইখানে জলদি ঘরে আনো, কাদা পেঁকগুলো ধোয়া লাগবো, তুমি ঘরে নিয়ে যাও, আমি কলপাই থেকে পানি নিয়ে আইতাছি। কি হয়েছে ভাবি? ভাইজান, তার একটু ধরো তো। ভাইজানের শরীর এমন মরা মানুষের মতো ঠান্ডা লাগে কেন? জলদি ধরো, ধরে ভিতরে নিয়ে যাও, আমি আইতাছি।
কেরামত রে সাইরা দাও, সাইরা দাও রে
ভাইজান। কেরামত ভাই কই?
ওরে নিয়ে গেছে মরুন না, নিয়ে গেছে ওরে।
কি কোন এগুলা?
হ্যাঁ আমি সত্যি কইতাছি,
আগে সে জ্বরটা কমছে মনে হয়।
তোমরা কেউ বাইরে যাও না, ওরা রহমত কেরামত ফোরকান সবাই রে নিয়ে গেছে, আমাকেও নিয়ে যাইব।
কেরামত ভাই কি আর ফিরবো না? এটা হইতে পারে না, আমগো কিছু একটা করা দরকার, এভাবে চুপ করে বসে থাকার কোনো মানে হয় না। আমাগো এমন কিছু করে নাই যে ওরা, একমাত্র আল্লাহ আমাগো রক্ষা করতে পারে। আমার বৃষ্টি আইলো। জোরা তুমি গিয়ে একটু মায়ের পাশে বসো, জোরটা সারছে কিনা দেখো। মায়েরা কালকা রাইতেও কিছু খায় নাই, পরোটা আর ডিম বাজিটা খাওয়াইতে পারো কিনা দেখো।
আচ্ছা
মায়া, মায়া
কারা? ও বাবজা নাইছো?
আমি তোমার রহমত চাচা। কি গো আম্মাজি, জ্বরটা কি একটু বেশি?
না জ্বর না তো চাচা।
আমি তোমারে একটা শান্তির জায়গায় নিয়ে যাব, সেইখানে গেলে জ্বর আসে না, ব্যথাও লাগে না, খালি আনন্দ আর আনন্দ।
সত্যি কইতেছো চাচা?
একদম সত্য। আর শোনো, আমি যে আসছিলাম এইটা কিন্তু কাউরে বললো না।
ঠিক আছে আমি কাউরে বলবো না।
কি রে মায়া, কার লাগে কথা কর দেখি, জ্বর কমছে নাকি?
না জোহরা খালা, কারো লোকে কথা কই না তো।
আমি জানি কার গলার আওয়াজ শুনলাম। আচ্ছা মনে ভুলই গই তো, এবারে নাস্তাটা খায়া নাও, কালকের থেকে কিচ্ছু খাও নাই।
জোহরা খালা বাপ জন আর আইব না, আমারে হের কাছে যাইতে হইব, সেইখানে কেরামত চাচাও আছে।
কি বললাম তুই? ঠিক আছ মা।
হ্যাঁ সত্যি কইতেছে খালা।
তুই একটু খাইয়া নে, এরপরে ঘুম দে।
নিজ বা প্রচলিত অন্ধবিশ্বাস বিজ্ঞানের এই যুগে আধুনিক মানুষের কাছে যা একেবারে অযৌক্তিক, প্রত্যন্ত অঞ্চলে আজও বিভিন্ন মিথ মানুষ বিশ্বাস করে। কোন একটা পুকুরে প্রতি বছর কোন এক মায়ের একমাত্র সন্তানকে নিয়ে যাওয়া হয়, বাড়ির পেছনের জঙ্গলে কোনো রাজার ধন সম্পদ লুকায়িত আছে, কিংবা মাটির তলা থেকে গায়েবী কুঠি মাটির ওপর উঠে আসে। গুরুজনেরা বলে এসব ঘটনা নাকি ঘটে ভালো মন্দ দেখে, আর এইসব অঘটন ঘটার আগে কেউ না কেউ তা স্বপ্নে দেখে। স্বপ্নের মাধ্যমে আগে থেকে সতর্ক করা হয়। এই যুগে যুগে চলে আসা এই বিশ্বাস আমাদের আগলে রাখে ভয় আদি ভৌতিকতা আর অমঙ্গলের এক অদেখা জগতে। মাটির নিচের জগতে মরণ্যা নামের সে অতি প্রাকৃত চরিত্র কেন নিয়ে যাচ্ছে কমলডাঙ্গার এই সহজ সরল মানুষদের সেই রহস্যময় পাতালপুরীতে?
না আমার ওইখানে যাইতে হইব, এ একটা ভিড় করণ লাগবো। মদিনা বাবু আমিনা ভাবি সবাই ঘুমাইতেছে, এই সুদিকে বাইরে দিয়ে আমার জঙ্গলের ভিতরে যাওয়ানি লাগবো। আর কিনটা না নিয়ে টর্চটা নিয়ে যাই, সন্ধ্যে আলো আছে। এইটাই তো মনে হয় শ্মশানঘাটটা, আর তার দিকে পাইলে চলবো না।
মিয়া যাবে, মিয়া যাবে সবাই রে, মিয়া যাবে গাউরে সারবে রে বেটা।
কেডাই কেডাই কথা কয়?
আমি গো বুবু, এত ডরাও কেরে?
তুই এখানে কি করতেছস?
আমি তো এইখানেই থাকি, তেনার আমার কিছু হয় না।
তিনারা কারা?
মরণ্যা গো বুবু।
তারা আমাকে কাছে কি চায়?
ভারি দায় ঘরের ভিতরে সবাইরে টাইম না লইয়ে যাইবে
কেন নিয়ে যায়
তারে আমরা টাইম না লইয়ে গেছিল খেলে
তুমি কার কথা কইতেছ
নয়াবলাস কর এককালে হেগর এই তল্লাতে অনেক প্রতিপত্তি আছে তাগো নামে বাঘে মহিষে এক ঘাটে পানি খাইতো বুঝো যখন কোনো এলাকায় তারা ডাকাতি করতে আইতো লোকে কইতো মরইন না আইছে সাক্ষাৎ আইজরাইল
কি এই এলাকার মানুষ ছিল
হেরা ছিল খুইন্না ডাকাই বিঘা পর বিঘা জায়গা আছিল তাগোর এককানি জমির লাইগা কত মানুষের রক্ত দিয়া যে জমিন ফাঁসাইছে আর কোনো হিসাব নাই গরিব কৃষক থেকে শুরু কইরা বড় বাড়ির লোক ব্রাহ্মণ কামার কুমার কেউ মুক্তি পাইত না তাগোর হাত থেকে প্রত্যেক মাসের অমাবস্যার রাইতে খেরা তল্লাটের যে কোনো বাড়ি থেকে একটা কইরা কুমারী মাইয়া ধরিয়া লইয়াই তার গলা গাইটা সেই রক্ত কালা গাই গরুর রক্ত দিয়া মিশাই খাইত তারপর সেই মরা মাইয়াদার লগে সহবাস করত
কি কইতাছ তুমি
আমি সত্য কইতাছি সে আসিল পাশুন্ড সীমার সে অধম হাই বিশ্বাস করত কুমারী মাইয়ার রক্ত খাইয়া সেই মরার লগে ওইগুলন কইরা তার বীর্য যখন সেই কুমারী মাইয়ার শরীরে যায় তখন সে অমর হইতে থাকে হ্যার কখনো মৃত্যু হইব না
তুমি তো কিছু জানো কেমন মুফিক
ভাই আমি সব দেখতে পাই আমি চোখটা বন্ধ করলেই সব কিছু দেখবার পারি
তুমি আর কি দেখছো মুফিক ভাই
একবার এই তল্লাতে নিয়ামত মুন্সি নামের এক কামের লোক আসছিল তার পরিবার আর একদল ভক্ত লইয়া দূর দূরান্তের লোক তার কাছে যাইতো তাদের সমস্যা লইয়া তার অলৌকিক ক্ষমতা ছিল যে এলাকার জমিনে হ্যার পা পড়তো সে এলাকার মাডি নাকি তার কথা শুনত কমলডাঙ্গার তখনকার নাম আছিল কমলপুর তার এক ভক্ত তার এই এলাকার খবর দেয় তাই সে এখানে আসে আইসাই সে পুরো জমিনে তার লাঠি দিয়ে ঠোকা দিয়ে বন্ধ করে দেয় দৈয়ব লস্করের বেশ কিছু কাছের লোক সেই সীমানার উপরে যাইতে গিয়া অপঘাতে মারা পড়ে এই খবরটা দৈয়ব লস্করের কাছে পৌঁছায় সে তার লোকজন নিয়া নিয়ামত মুন্সির বাড়ি রওনা দেয় সেখানে গিয়া তারে পায় না কিন্তু তার মেয়ে জুলেখারে পায় সেইখানে নিয়ামত মুন্সির ভক্ত যারা আসিল তাকে সবাইরে গলা কাইটা খুন করা হয় লস্কর বাড়ির পিছনের জঙ্গলে পুইতা রাখে আর জুলেখারে ধরে নিয়ে আসে তার গায়ে হাত দেওয়ার আগেই তার নিজের আঙ্গুলের আংটিতে রাখা বিষ খাইয়া সে আত্মহত্যা করে আর তার শরীরটা মাটির লগে মিশা গায়ে ভিড়ে যায় বুঝছো
মাটির লগে মিশে যায়
এই ঘটনার পর নিয়ামত মুন্সি তৈয়ব লস্করের রাস্তাঘাটে যায় তার অভিশাপ দিয়ে আসে এই কমলপুরের মাটি থাইকা তার কোনো মুক্তি নাই মাটির থাইকা আইছে মাটির ভিতরেই চলে যাবে সে অভিশাপ দেয় তার কোনো মুক্তি থাকবো না যে মানুষের মাইরা এখানে পুইতা রাখছে তার তাগো লগেই থাকতে হবে এরপর নিজের হাতের লাড়ি দিয়ে সে জমিনে দুইবার আঘাত করে জমিন ফাঁকা হয়ে যায় এরপর তৈয়ব লস্কর তার বাড়ি আর লোকজন নিয়া বাড়ি সহ জমিনের তলায় চলে যায় এই জঙ্গলটার মাঝেই তৈয়ব লস্করের কালো কুঠুরি আছিল
আর নিয়ামত মুন্সি কি হইল
সে বাতাসে মিলাই গেছিল সে মৃত্যুর মাঝখানে আছে
কি তাই যে মরিন না
বুবু তুমি বাড়ি যাও খুব যন্ত্রণা হইতাছে কপালটার মাঝে বড় যন্ত্রণা হয় গো বইন
বিজয় কি হলো তোমার কি হলো ও বিজয়
যাও
ও বিজয়
যাও তুমি এখান থেকে যাও বইন এক্ষুনি যাও আমি ঠিক আছে আমি পরে আসতেছি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বইন চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও বইন
নেক্রোফেলিয়া বা প্যারাফেলিয়া মৃতদেহের সাথে সহবাস বিকৃত মানসিকতার এক বহিঃপ্রকাশ মধ্য শতকে ব্যাপারটা এত ভয়াবহ ছিল যে তা নেক্রোস্যাডিজম বা নেক্রোফেলিক হোমিসাইডের মতো নরহত্যার মারাত্মক ঘটনার কথাও ইতিহাসে রয়েছে অনেক প্রাচীন মিশরে সমাজের উঁচু স্তরের কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে তার মৃতদেহটি বেশ কয়েকদিন ঘরে রেখে দেয়া হতো কারণ সৎকারীদের মধ্যে যদি কোনো নেক্রোফেলিক থাকে তবে তারা এই কয়েকদিনের পুরনো বিকৃত লাশের সাথে সহবাস করবে না প্রচলিত মিথ অনুসারে রাজা হেরোড তার স্ত্রী ম্যারিয়ানির মৃত্যুর 7 বছর পর্যন্ত মৃতদেহের সাথে বসবাস করেছিলেন। একই কাহিনী প্রচলিত আছে রাজা ওয়ালডিমার এবং রাজা চার্লস ম্যাগনের নামে। অমরত্ব অর্জনের জন্য মানুষ আদিকাল থেকে বিভিন্ন পন্থা খুঁজে বেড়াচ্ছে। অসম্ভব ইচ্ছেকে পূরণ করবার জন্য মানুষ থেকে দানব হবার এই অদম্য প্রবৃত্তি জন্ম দেয় অপরাধের।
মায়া, ও মায়া,
কেডা
দরজা খোল মা।
মা, তুমি এত রাইতে বাইরে কি করো?
দরজা খোল, খুব ঠান্ডা লাগতেছে।
মা, তোমার গায়ের কাপড়টা এমন ভিজা কেন? তারা তো কাদা কেন?
তোমার ফোন যে খুঁজতে গেছিলাম রে মা, গোলের ভিতরে যেমন লাগছিল।
ও, তোমার গাটা এত ঠান্ডা কেন মা?
হ্যাঁ মা, আমার কাছে তোর একটু আদর করে দিন
না। তুমি আমার কাছে আইসো না, তোমার গায়ের গন্ধটা অন্যরকম। না না, তুমি আমার মা না।
আমি তোর মা। হাই, কাছে আয়।
না না, সাইড দাও, আমার দম বন্ধ হয়ে আসতেছে। মদিনা সাসি, জোড়া খালা, তোমরা কই? বাঁচাও আমার, বাঁচাও।
আমার সাথে শোন, তোরে ঘরের ভিতরে নিয়ে যাই।
না না, মায়া মায়া,
কে কে হয়েছে ভাবি? ও ভাবি, কে হয়েছে আপনার?
খুব খারাপ একটা খব দেখছি ভাবি। আমার মায়া রে কেনে জানি মাটির নিচে নিয়ে যাইতেছে।
কি সরবো না আমাকে মায়া, ওর লোকে জোর আছে তো।
আমি একটু দেখে আসি বুবু, আমার পরানটা কেমন জানি ছটফট করতেছে।
চলো আমিও তোমার লোকে যাই।
এ কি, দরজাটা খোলা কেন? আমি হারিকেনটা উজাই দিতেছি।
ঘরে তো কেউ নাই। জোহরা, মায়া, কই গেল ওরা সবাই?
ঘরের মায়ের দেখানে দেখেন ভাবি,
এত বড় ঘর তো ঘোরা, মনে হয় কেউ জানি ঘর খুঁজে দিছে।
ভাবি দেখেন মায়ার হাতে ছুরি গুলা নেই এখানে, আমার মায়ারে ওরা নিয়ে গেছে গো ভাবি। মায়া, মারে তুই কই গেলি?
ভাবি সান্তন, আমি দেখতেছি, কিন্তু জোহরা কই গেল? ওই তোর সাথে আছিল।
ভাবি এইসব কি হইতেছে, জমিন কাঁপতেছে কেন? আরে ঘর তো ডান নাই, জমিন সমান হয়ে গেছে।
আমার মায়া রে নিয়ে গেল গো।
এ কি, কি কালা বিলাইটা করতে গাইলো? চমকে যে মনে হইতেছে হ্যাঁ চোখটা মানুষের লাগান, এমন বাটার লাগান জ্বলতেছে।
ভাবি দেখেন ওই বিলাইটার লোকে জোরা খারে রয়েছে।
জোরা? ও জোরা, কি হয়েছে তোর? মায়া কই, তুই কই গেছিলি?
বাবু, জমিনের তলায় সকলে নিয়ে যাইব।
ভাবি জলদি ওরে ঘরের ভিতরে নিয়ে আসলো, ও তো মাথে ঘুরে পড়ে গেল। ধর ধর জলদি ধর, ঘরের ভিতরে নিয়ে যাই।
মদিনা, ও মদিনা, আমার এক গ্লাস পানি দেবা। কি মদিনা তো এইখানে নাই, পানি আহে কোথেকা? তাহলে ফুটাটা বন্ধ করা হয় নাই, মাথাটা ঘুরতেছে, গলাটা শুকাইয়া যাইতেছে। তুমি কই থেকে আসলা? তোমার গা থেকে কেমন মরা মানুষের গন্ধ কেন বাইরে হইতাছে? তোমার গায়ে এটা কি কাফনের কাপড়?
আমারে ঘোরের নিচে পাঠানোর সময় তুই কাফনের কাপড় পরাস নাই, আমারে গোসল দাস নাই নিয়ামত মুন্সি, আমারে মাটি চাপা দিয়ে মারছোস, দম বন্ধ করিয়া মরছি, কিন্তু এই কমলপুরের মাটি আমার লগে মিশা গেছে। তুই কি ভাবছিলি হাওয়ায় মিলাই গেলে আমি তোরে খুঁজা বাইর করতে পারুম না? আমি তোরে ঠিকই খুঁজা পাইছি নিয়ামত মুন্সি।
এসব এসব তুমি কি কইতেছ রহমত? আমি তোমার কোনো কথাই বুঝবার পারতাছি না, কোন নিয়ামত মুন্সির কথা কইতেছ তুমি?
এই পানিটা খাইয়া লাও, দেখবা তোমার সব মনে পড়ে যাইব।
কি করতেছ তুমি, কি করতেছ? চাও আমারে, চাও কইতাছি।
খাও তোমার ধবলা গাইডার দুধ সাথে মদির মার বড় মায়াদার নলি কাটা রক্ত, এখন তোমার সব মনে পড়ে যাইব।
তারা মানুষ, এরা এনে ঘুমায়া আছিল, মরণ না তাগরে নিয়ে আসছে, এরা সকলে ধীরে ধীরে জায়গা উঠবে।
কাকা বাবজান কই, আমার কে বুঝারি ডর লাগতেছে। এটা জমিন ফুলে কত মানুষের হাত দেওয়া যায়, ওরা মনে হয় আমার ডাকতেছে। এই দেয়ালের পিছনে কত মানুষের মুখ, ওরা দেয়াল ফুইরে যেন পায়ের হইবার যাইতেছে। আমি এনে থাকবো না, আমার মার কাছে নিয়ে যাও কাকা, আমার মার কাছে নিয়ে যাও।
ধরেছ না মা, আয় আয় তুই ঘুম পাড়াই দে।
না না ওই সাইড দেন, আমি মার কাছে যাবো, আমার সাইড দেন।
সোহরা, ও সোহরা, এখন কেমন লাগতেছে বই?
মফিজ ভাই, হ্যাঁ সাথে লেগে যান।
মফিজ তুই কই পাইলি?
পাসান কই, লস্করের লোকজন আইতাছে। মফিজ ভাই তার এখনই খবর দেন, আমাকে কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না।
এইসব তুই কি কইতাছ সোহরা? লস্কর কে?
আমরা যাইতে দেবো, আমরা অক্ষণে যাইতে দেবো। আপনি আপনি আমার জোড়া নামে ডাকতেছেন কেন? আমি জুলেখা, আমার বাপ নিয়ামত মুন্সি, আমরা 5 ক্রোশ দূরের রসুলপুরের থেকে আইসি।
এইসব তুই কি কইতাছস বই? তোর বাপ তো তোর জন্মের আগে নৌকা ডিপা মরে গেছে, মায় মরছে জন্মের সময়, তুই বড় হইছস তোর মামা হারিসের কাছে। আমার সেই সোস, আমি তোর মোটি না বুবু।
আমরা যাইতে দেন, আমি বাবজনদের খুঁজতে যাবো। মফিজ ভাই কই তুই?
আমিনা, ও আমিনা জোর দিয়ে আসো তো বই, দেখো জোর জানি কি কি কইতাছে। ভাবি ভাবি জোর দিয়ে আহো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে?
ধবলারে ক্যাটা জানি জবাই দিছে, গোয়াল করে রক্তে ভাইসা গেছে।
কি কইতাছে সেগুলা, চল গিয়ে দেখি।
মতিমার বড় মায়াদা ও এখানে বোঝা আছে কেন? আহ বুবু, মাইয়াটা তো বাইতে নাই, গলাটা কাটা কত রক্ত।
আর কি কস সুফিয়া, মারে কেটা করলো তোর এই দশা, বাপ মরা মাইয়া, আমি ওর মার কাছে কি জবাব দিব? এমন সর্বনাশ কেটাই করলো গো
বাবে। আমরা ভাই কই, এত লড়া ছিল, সে রাত থেকে খবর নেওয়া হয় নাই। ঠিক কইছো, হ্যাঁ দেখে আসি, মায়েরে খুঁজা বাইর করতে হইব। জোহরা, জোহরাও কি সব জানি কইতাছিল, তুইও ব্লশ কর, নিয়ামত বলছি। কইতাছে ওর নাম নাকি জোহানা, জুলেখা, আর খালি মফিজ রে খুঁজতাছে। ও ভাবি ভাবি ভাইজানের ঘরে যাই।
প্রচন্ড ভয় আজকের গল্পে, আর দেরি না করে চলে যাচ্ছি শেষ পর্বে। অর্থাৎ আমাদের জন্য আরো কি অপেক্ষা করছে সেটা জানবার জন্য আপনি আছেন কুয়াশা ব্রাতি ইউবা ইগ্রো এক্সপ্রেমে, আর জেসামিনের সঙ্গে আসুন রেডিও 89.2 FM। পুনর্জন্ম বা রিকার্নেশন কোন একজন মানুষের মৃত্যুর পর আবার ফিরে আসা, যে মিথগুলো আমাদের মনকে খুব জোরে নাড়া দিয়ে যায় তার মধ্যে পুনর্জন্ম অন্যতম। বলা হয় থাকে কোনো মানুষের যদি তীব্র কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায়, সে অপূর্ণ ইচ্ছে পূরণের জন্য সে আবার পৃথিবীতে ফিরে আসে। প্রকৃতির এই অদ্ভুত খেয়ালের ব্যাখ্যা বিজ্ঞানকেও হার মানায়। গ্রিক উপকথায় রয়েছে এক চিরঞ্জীবী আগুন পাখির কথা, যার নাম ফিনিক্স, যার রং ছিল বেগুনি ও নীল। প্রাচীন মিথ অনুযায়ী এই ফিনিক্স পাখি বেঁচে থাকতো 500 বছর, তারপরও জীবনের একেবারে শেষ প্রান্তে এসে দারচিনির মতো সুগন্ধি লতা পাতা দিয়ে একটা ঘর বানাত এবং সেই ঘরে আগুন ধরিয়ে সে নিজেই পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু তবুও তার মৃত্যু হতো না, কারণ সেই ভস্মীভূত ছাই থেকেই সে আবার জেগে উঠত আরেকটি অগ্নিবর্ণ ফিনিক্স পাখি হয়ে। বহুকাল আগের অত্যাচারী তৈয়ব লস্করের প্রতিরূপে রহমত আর নিয়ামত মুন্সির বেশে আমজাদের ফিরে আসা আর জোহরার মাঝে জুলেখার প্রতিমূর্তি কি তবে মরণ্যা নামের অতিপ্রাকৃত শক্তির বিনাশের সংকেত?
একই মানুষটা কই গেল? ঘরে তো কেউ নাই। ভাবি মরণ্যা এবার সবাই এইখান দিকে নিয়ে যাইব, নিয়ামতের অভিশাপ আছে কমল ডাঙ্গার মাটিতে।
এই কথা তুমিও বিশ্বাস করো?
ছোটবেলায় মামা যান গ্রহণ কইতো আমি বিশ্বাস করতাম, বড় হয়ে মনে হয়েছে এগুলা খালি গল্প। কিন্তু না, আমি জানি সেই গল্পই সত্যি। এই গ্রামে 50 বছরের পর
কোনো পুরুষ মানুষ বাঁচবো না, অপঘাতে মরব। এক সময় এ পাপের জমিন ঘরের ভিতর চলে যাইব।
আমরা কি তাহলে এমনি একটু একটু করে মরে যাবো? আমাগোর কোনো মুক্তি নাই?
আছে, মুক্তি আছে আমাগো। লস্করের বাড়ি যাইতে হইব, সেখানে গোরের নিচে যাইতে হইব, নিয়ামত মুন্সির মুরিদকে মুক্তি দিতে হইব, লস্করের জিন্দাল আসে শেষ করতে হইব।
সে সত্যবোধ আছে, চলো আমরা চলে যাই।
আরে দবলার কাঠের শরীর আর সুফিয়ার লাশটা কই গেল?
সবই মোহ, এগুলা না আর এখন এখানে নাই। চলেন বহু, বেশি সময় বাকি নেই।
মায়া, ও মায়া, শুনতে পারতাছ?
কে দায়?
আমি তোমার মফিজ কাকা।
কাকা আমারে বাসান, আমারে মাটির তলে চাপা দিয়ে আসছে। তোমনিতে খুব কষ্ট হয়েছে, সব কিছু অন্ধকার হয়ে আসছে।
আমি আসি মা, তুমি ভয় পাইও না। মায়া আর একটু, মা আর একটু কষ্ট কর, আমি এসে বলছি।
কাকা আমার খুব তিয়াস পাইছে, একটু পানি খাও না।
আয় আমার কোলে মা, এইখান থেকে সামনে যাই গিয়া তোমার পানি খাইতেছি, আসো।
মায়া, ও মায়া, আম্মা যে তুমি কোথায়?
চুপ করে থাকো, কোনো কথা কয় না তুমি, এটা তোমার কেরামত কাকা না।
তাইলে কি রা?
সে লস্করের লোক আছে, ওই মাটির ঢিলাটার পিছনে একটা সুরঙ্গ আছে, ওইখান দিয়া সোজা চলে যাও। আমি না আসা পর্যন্ত ওইখান থেকে বাইর হবা না।
আমি একা একা যাবো না কাকা, আমার ডর করে।
আরে কিছুই বলা, তুমি যাও, আমি আসতেছি, জলদি যাও।
আম্মাজি তুমি কোথায় গেলা? এই দেখো আমি তোমার জন্য লাল পিরানের মাটির পুতলা আনছি। মায়া কই গেল মা?
এই যে আমি এখানে, কেরামত
কেডায় মফিস তুই? মায়া কই?
মায়া এখানে নাই, অরে তুই খুঁজ যাও পাবি না।
তুই ওরে গোরের মধ্যে থেকে ভাই ধরছস, আর একটু সময় লাগতো ওর জ্যান্তা মুর্দা হইতে।
জ্যান্ত মুর্দা তো আমি তোরে বানাবো, মরণ্যার ধ্বংস হইতাছে।
স্যার না আমি মরণ্যা, হ্যারে কেড়ায় মারবার পারে, বহুকাল ধরে মরণ্যা মাটির দেহের মাটির লগে মিশায় দেয়। মৌমাছির চাকের লাহান এক একটা খোপে যুগ যুগ ধরে মানুষের গোর দেয়া, প্রথমে তাকে এই খোপের ভিতরে ঢুকা মাটি চাপা দেয়, তাকে গায়ে মাকুসার জালের লাহান মরণ্যা আঠা বিষ ছড়ায় পড়ে, এরপর মানুষটা পয়সা কইল্লা প্যাকের লাল হয়ে যায়, তারপর তারা ওই গোরখানার অংশ হয়ে যায়। এই গ্রামে 50-এর বেশি কোন পুরুষ বাঁচব না।
তোমার সেই দিন শেষ কেরামত, নিয়ামত মুন্সি আবার ফিরাইছে, এইবার তোমাকে চিরতরে ধ্বংস কইরা তারপর নিয়ামত মুন্সি বিদায় নিবে।
সেটা আর হইব না। এই দেখো গোরখানার জ্যান্ত মুর্দারা জায়গা উঠছে, দেহ জমিনের থেকে গুটি পোকার লাহান দেখতে দেখতে হাত উঠতেছে, তোমার এই খুপরির ভিতরে টাইম না নিয়ে যাইব, তখন তুমি একটা জ্যান্তা মুর্দা হয়ে যাইবা।
না এইটা হইবার পারে না, এইগুলা না আমার গায়ে কি দিতেছো আন্দাল্লাহান, এমন বিকট গন্ধ, আমার সারা গা জ্বলতেছে, সবকিছু পুড়ে যেতেছে আমার।
তুইও মরণ্যের অংশ হয়ে যাবি, ওর শক্তি এমনি বাড়তে থাকবো, দুনিয়ার সব জমিনের নিচে থাকবো মরণ্যা। কি এখানে পানি এসেছে কই থেকে?
পানের পানি দিলে মরণ্যাটা ছুইটা যায়, আর তোমার মাটির ডেল ডেলা শরীরটা মাটি হয়ে যায় গো।
জুলেখা তুমি কই থেকে আসছো?
আমি আসিলাম এইখানে, আমি আবার ফিরে আসছি শহর আছে সফিয়া, এই মরণ্যা শেষ করবার লাইগা আমার জন্ম হয়েছে, লস্করের দিন শেষ, আর কেউ মরণ্যারে ডরাইব না, এই গায়েবি কুটে আর থাকবো না।
না এটা হইতে পারে না।
পারে, অবশ্যই পারে, এই পানের পানির লগে
না না না
ভিতরে একটা সুরঙ্গ আছে, অন্দর মহলে যাওন যে ওইখান দিয়া, ওইখানে মায়া আছে, জোহরা চলো তাইলে।
আরে জোহরা কই গেল? ওই গোরটার ধার দিয়ে গেল, আমিও দেখলাম না, এই বাড়িটা এই জঙ্গলের মাইতে কখনো দেই নাই, এটা করতে কাইলো?
আমার বয়স তখন অনেক কম, মামা আমার নিয়া পৌষে মেলায় যাইতেছিল, এই জঙ্গলটার ভিতর দিয়ে যাইতেছিলাম, জঙ্গলে একটা প্রজাপতি দেহা ওদের পিছনে দৌড়াইতেছিলাম, হারাই গেছিলাম, জঙ্গলের ভিতরে একটা বিশাল বাড়ি দেখতে পাই, সেখান থেকে অনেক মানুষের চিৎকার আর কান্দন শোনা যাইতেছিল, বাড়িটার কাছে যাইতেই কেউ আমার ডাইনা ভিতর নিয়ে যাইতেছিল, আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়া আওয়াজ বাইর হইতেছিল না, একটা কালো মতন মোষের মতন দেখতে লোক আমার দিকে তাকায় আসছিল, সে আমার দিকে একটা ছুরি হাতে আগায় আসতেছিল, হঠাৎ একজন হাল খেলা পড়া লোক হাতে অনেক বড় একটা লাঠি, সে আমার টাইনা সেখান থেকে বাইর করে নিয়ে যায়, আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি মামা আর মামি আমার পাশে বসে রয়েছে। এইটাই কি সেই বাড়িটা? ও এইটাই সেই বাড়ি, আমি স্বপ্নে বহুবার এই বাড়িটা দেখছি, আমি জানি এইখানে আমার বাবা মা সবাই আছে, মরণ্যা তাকে সবাই নিয়ে গেছে, চলো ভাবি আমগো এই মরণ্যা খেলা শেষ করতে হইব।
কিন্তু কেমনে
মদিনা? আমরা তো জমিনে নিচে চলে যাইতেছি, জমিন ফাইতে যাইতেছে, এগুলো কি মানুষের হাত গুইলা গুইলা মাটি পড়তেছে, আমগো পা জড়ায় ধরছে মাটির নিচে টেনে নিয়ে যাইতেছে।
ভয় পাইও না ভাবি, আমরা বাইরে কুটরির ভিতরে যাইতেছি এই মরণ খেলা শেষ দেখতে।
সাইডা দাও কই চাচি আমারে সাইডা দাও
সাইডা দিমু একবারে সাইডা দিমু অনেক দিন পরে পাইছি তোমারে আর একটু অপেক্ষা করো কয়েক যুগ ধরে অপেক্ষা করতেছি তোমার লাইগা সেদিন বাতাসের লগে মিলায় গেছিলা ঠিকই খুঁজা বাইর করছি
তুমি আমারে খুঁজা বাইর করো নাই লস্কর আমি আবার ফিরে আসছি তোমারে নিঃশেষ করতে
দানে দানে দুই দান এবার তুমি আমার এই জমিনের তলে নিয়ে গেছিলা এবার আমার পালা
আমার জমিনের তলায় মিলাইয়া দেয়া এত সহজ না তুই লস্কর আমি থাকি হাওয়ার মাঝে আমি ভাসি বানের জলে আমি আছি সবখানে যখনই এই প্রকৃতির নিয়মের বাইরে খারাপ আর অশুভ কিছু জায়গা ওঠে তখন আমি চৈল্যা আসি
একশো বছর ধরে আমি শক্তি জোগাইছি এই কমলপুরের মাটির গভীর থেকে গভীরে আছে মুর্দা ক্রোশ ক্রোশ মাইল দূরের সব মুর্দা এখানে আছে ওরা অত্যন্ত মুর্দা ওরা সবাই আমার কথায় চলে আমি ওগোর বাদশাহ ওরা আমার গোলাম
জমিনের লোভে তুমি একটার পর একটা মানুষ খুন করে গেছো কত মায়ের বুক খালি করছো কত মেয়ের জীবন নষ্ট করছো তোমার মতো পিশাচের বিচার হইবই
তোমার লাঠিটা খুঁজা পাইলেই তুমিও মরণ্যার গোলাম হয়ে যাইবা
অত সোজা না তো লস্কর আমি আবার ফিরে আসছি কমলপুরে মুক্ত করতে
তোমার শক্তি কোথায় আমি জানি তাইয়া দেখো কেরামত ফোরকান ওরা সবাই আমার গোলাম তুমিও আমার গোলাম হয়ে যাইবা এই নাও যে কোরের ভিতর আমি ছিলাম সেখানে তুমি থাকো এই বিষ আঠা তোমার সারা শৈলের হাড় মাংস গলায় গলায় মাটি বানাইব তোমার দিয়ে নতুন শ্বাসের পুতুল বানামু তোমার কলকাঠি থাকবো আমার হাতে তোমার কোনো অতীত নাই বর্তমান নাই তোমার ভবিষ্যৎ কেবল এই গোরের ভিতর
গায়বী কুঠুরি কমল ডাঙ্গার মানুষকে যাকে মরণ্যা আটকানো বলে জানে এই কুঠুরি সবাই দেখতে পায় না খুব কম মানুষই দেখতে পায় একবার যে দেখতে পায় সে আর কখনো ফিরে আসে না আজ থেকে একশো বছর আগে তৈয়ব লস্কর নামের এক ডাকাতের প্রাসাদ ছিল এটা নিয়ামত মুন্সী নামের এক আধ্যাত্মিক ব্যক্তির অভিশাপে লস্কর আর তার বাহিনী মাটি চাপা পড়ে তাদের সমাধি হয়ে যায় এর ভেতর রয়েছে হাজারো খুপরি গর্তের মতো কবর খোঁড়া যেখানে থাকে কাফনে মোড়ানো মুর্দা ধীরে ধীরে সেই মুর্দা পরিণত হয় জ্যান্ত মুর্দায় ভেজার স্যাঁতস্যাঁতে মাটি থেকে ধূপ আর মরা মানুষের পচা গন্ধ আসতে থাকে মাটির তলা থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর কিছু হাত যে টেনে হিঁচড়ে খোঁড়া গর্তের ভেতর নিয়ে যায় কুঠুরের প্রত্যেকটা দেয়ালে দেখা যায় মানুষের বীভৎস প্রতিচ্ছবি যেন তারা গ্রাস করে নিতে চায় জীবিত মানুষের সত্তাদের চির অন্ধকারের জগৎ এই মৃত্যুপুরি থেকে কি বেঁচে ফিরতে পারবে আমিনা মদিনা মায়া আর মুফিক জোহরা আর আমজাদ কি নিয়ামত মুন্সি আর জুলেখা হয়ে রহমত রুপি তৈয়ব লস্করের কাছ থেকে মুক্তি দিতে পারবে
মায়া তুই ঠিক আছো
জোহরা খালা তুমি কই আসছিলা আমার এইখানে নিয়ে আসছো কেন
সে তোমার এইখানে নিয়ে আসে নাই মায়া খুব খারাপ একটা দানব আমাকে এখানে নিয়ে আসছে তোমার মা মদিনা ভাবি তোমার বাবা আমজাদ ভাই এই গ্রামের সবাই নিয়ে আসছে এখানে
একে আমাদের মাইরে ফেলবো
না সে আমাদের মারতে পারবো না ওর মৃত্যু লেখা আছে তোমার হাতে
এটা তুমি কি কইতাছো সুলেখা মায়ার হাতে তৈয়ব লস্করের মৃত্যু
হ্যাঁ মায়া জন্ম নিছে এর জন্যই আমরা কেউ তারে শেষ করতে পারবো না মায়ের হাতে আর মৃত্যু লেখা আছে
কিন্তু সেইটা কি করে সম্ভব
নিয়ামত মুন্সি সেই লাঠিটা এইখানেই আছে সেটা মায়ের খুঁজে বের করতে হইব
আমার কপালে ঠিক মাঝখানে খুব খুব ব্যথা হইতেছে খুব খুব যন্ত্রণা করছে
সব যন্ত্রণা একদম ঠিক হয়ে যাইব মায়া তুমি তুমি কি দেখতে পারতেছো বলো আমারে
সব কিছু কেমন অন্ধকার আর খোলা কেমন একটা ঘর কপরে লহান মানুষের কাঁদানের শব্দ অনেক সাদা কাপড় দেখা যায় ওইখানে ওইখানে কি জানি একটা চকচক করতেছে
আর কি দেখতে পাইতেছো মায়া আরো খেয়াল করে দেখো ওইখানে কোথাও একটা একটা লাঠি
একটা সিন্ধু কেন হানকে জানে দেখা যায়। ওইটা চারপাশে অনেক মোটা
নদী আছে মায়া।
কি হলো মায়া, ও তো মনে হয় জ্ঞান হারাইছে।
জলদি করো, চেতা মুদ্রা রাইতেছে, আমাকে এখান থেকে যাইতে হইব।
একেবারে শেষের কালা কুঠুরিতে আছে ওই লাঠিটা, ওই বাক্সের ভিতর সুলেখার লাশ আছে, এই লাঠিটা তার সাথে আছে।
জলদি ধরা, তুমি মায়ারে নিয়ে ডাইন দিকে সুরঙ্গ দিয়ে বাইর হয়ে যাও, আমাকে হাতে বেশি সময় নাই, তোমরা যাও আমি দেখতাছি, জলদি যাও।
কই ওরে মরণ্যা ডাকছে? ওরে আমরা নিতে আসছি, ওর রক্ত পান কইরা এই কালো কুটুরি জায়গা উঠবো, জুলে গেলে মরতে হইব আরেকবার, সেই মরার লগে তুই ব্লস করে মিলন হইব, আর একটা মরণ্যা জন্মাইব।
দেখি তোমরা এক একজন, কিন্তু আমি দুজন করে দেখতেছি কেন?
আমরা এখন হাজার হাজার, আমরা সবাই তুই অব লস্করের গোলাম, এই কালো কুঠুরি পাতালের তলায় ছড়ায় যাইব, সবাই হইয়া যাইব জেতা মুর্দা। চলো চলো আমার লগে।
না না,
মায়া এটি সে কালো কুঠুরি, সোজা তুমি চলে যাও।
তুমি যাইবা না জোহরা খালা?
না 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 মা, আমি এখান থেকে আর সামনে যেতে পারবো না, এটা বিষটা গলায় পড়ে না, তোমার ওই হালে আর কেউ দেখতে পারবো না।
ঠিক আছে খালা। ওই যে দেখে ওই বাক্সটা, আশেপাশে মুক্তাল্লাহান মানুষ না, ঠিক আছে আমার কেউ দেখতেছে না। উপরে কি সুন্দর মোহর লাগাই না?
এখান থেকে এখন
জোড়া খালা, তুমি কই?
আমি আসি এই কফিনের ভেতরে, আমি এখান থেকে নড়তে পারবো না, আমি তোমার সাথে মনে মনে কথা কইতেছি না, সময় বেশি নাই, তুমি জলদি যাও।
দেখো নিয়ামত মুন্সি কারে নিয়ে আসছি।
অদিনা আমি না, তোমরা এখানে
কথা বলার চেষ্টা করে কোনো লাভ নাই, দেখো তঙ্গল লাইগা গড় খরা হয়েছে, তঙ্গ কিছুক্ষণের মধ্যে মাটি ধাপা দিমু।
লস্কর তোর এই আশা কোনোদিন পূরণ হইব না।
তোর মরণ ঘনাইতেছে লস্কর, তুই ধ্বংসবি ধ্বংস।
আজ থেকে 20 বছর আগে তুই বাড়িতে গেছিলি, কিন্তু আজকে তুই বাঁচতে পারবি না আমেনা, এই বাড়ি একবার তো দেখে সে বাঁচতে পারে না। আমার গোলামরা কই?
আমরা এসে বসছি শাহরে জুলেখারেও ধরে নিয়ে আসছি।
আহ জুলেখা, কত যুগ পর তোমার সাথে দেখা, তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম, আসো আজ আমাদের মিলনের দিন, মরণ্যা নিঃশেষ হবে না, তোমার জেতা দেহের ধ্বংস হবে, তোমার মরার লগে আমি মিললা নতুন মরণ্যা আসবে।
তোর আশা কখনোই পূর্ণ হবে না দেব লস্কর, তোর মরণ আসতেছে।
আগে তোর নলি কাইটা রক্তের স্বাদ নিয়া নেই, তারপর সব হবে।
জুলেখারে জায়গা দাও কইতাছি, একবার আমার অভিশাপে এখানে আইছো, এরপর দুনিয়ায় আর চিহ্ন থাকবে না।
এই দেখো এই তোরাটা দিয়া ওর গলাটায় বসায়া দিতাছি। আহ তোর মরণ তোর সামনে আসছে, সেই দিন তুই জুলেখারে বাঁচাইতে পারছিলি, আজকার পারবি না মুফিজ। এই পাগলের বেশে গত 100 বছর ধইরা তোর জন্য অপেক্ষা করতেছি দেব লস্কর, আই যে আমার অপেক্ষার বেলা সে আস।
মফিজ কাকা আমি এসে পড়ছি,
এই লাঠি তুই কোথেকে পাইছস? দে এটা আমারে দে।
মায়া ওরে দিবি না, এই লাঠি তুই জমিনে ঠুকতে থাক যতক্ষণ না এই গায়েবী কুঠির ভাঙা পড়ে।
না না বন্ধ করো।
এই জাতা মোটার দুনিয়া এখানেই শেষ। তুমি গায়েবি কুঠুরি আর কোনোদিন ফিরাইব না।
100 বছরের পুরনো মূর্তারা এইখান থেকে মুক্তি পাইতেছে।
এই জমিনের লাইগা এত মানুষের রক্ত মিশে আছে কমলপুরের মাটিতে, সেই কমল ডাঙা আর থাকবো না, মিশা যাইব ধরলা গানের পানিতে।
না না
ঝুম বর্ষার সেই রাতে গভীর জঙ্গলের ভেতরে সেই মায়াবী গায়েবী কুঠুরি চিরতরে হারিয়ে গেল। সেই সাথে বিলীন হয়ে গেল মরুন্দা নামে সেই বিভীষিকাময় অতি প্রাচীত চরিত্রগুলি। কিন্তু আমজাদ, মফিস, আমেনা, জোহরা, মদিনা, মায়া ওরা তবে গেল কোথায়? এই ঘটনার এক সপ্তাহ পর তখনকার পত্রিকে একটা খবর আসে, বাগেরহাটের কাছাকাছি এক প্রত্যন্ত অঞ্চলে কমলডাঙ্গা নামের এক নিশাল অঞ্চল তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে, আর সেখানে 5টি মানুষের মৃতদেহ পাওয়া গেছে। পুরো অঞ্চলের বাকি মানুষ কোথায় তলিয়ে গেল তা কেউ বলতে পারে না, তাদের কোনো লাশ পাওয়া যায়নি। নদীর মাঝে হঠাৎ জেগে ওঠা এক চরে ছোট্ট একটি মেয়ে পাওয়া গেছে। মেয়েটির গলায় একটি তাবিজ পাওয়া গেছে যেখানে লেখা আছে মায়া। পৃথিবীতে যখনই তৈয়ব লস্কররা ধ্বংস চালাবে তখনই আবির্ভাব হবে নিয়ামত মুর্শিদের দুষ্ট দমনের জন্য। তাই কি লিখেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পড়িতে হয়। কুয়াশা ব্রাতুইও বা এগ রয়েছে। আর এতক্ষণ ধরে যে গল্পটি শুনছিলেন কুয়াশা, তার নাম হচ্ছে বরণ্যা। আর লিখেছেন নাদিয়া ইসলাম নিতু, নাট্যাংশ পরিচালনা ছিল অনিকা চৌধুরী প্রিয়ন্তী, এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ এবং গানী। আর জানিয়ে দেব এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। জহুরার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, মদিনার চরিত্রে নিতুল, কেমনতার চরিত্রে রেহান, আমজাদের চরিত্রে মঞ্জু, ফোরকানের চরিত্রে নীরব, আমেনার চরিত্রে সোহার, মায়ার চরিত্রে জাসিয়া, রহমতের চরিত্রে প্রান্তর, এবং মফিজের চরিত্রে অভিনয় করেছেন সেতু। এই ছিল আজকে কুয়াশার কলা কুশলীদের নাম। আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ ধরে আপনারা ছিলেন আমার সঙ্গে কুয়াশা ব্রাতুইও বা ইগিও আইসক্রিমে। আবার নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাবো আগামী সপ্তাহ সোমবার ঠিক একই সময়। সে পর্যন্ত এবিসি সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। Exclusively on FusionBD.com.